বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي।
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ছয় ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস, দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি ঘোষণা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফায় ফিলিস্তিনি নারীকে হত্যা করল ইসরায়েল। বাংলাদেশে বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলে দাবি করলেন তারেক রহমান। নতুনভাবে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। এবং আবারও ভারতকে আর্থিক অনুদান দেয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীকে ফের বন্ধু ঘোষণা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতিতে বিশ্বাস করে। তেহরান মনে করে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের মধ্য দিয়ে নিরাপত্তা, শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। শুক্রবার বিকেলে তেহরানে ইউরেশিয়ার সঙ্গে বাণিজ্য শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক মেলা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। প্রেসিডেন্ট বলেন ইরানের ভৌগোলিক অবস্থানটা এমন যে তা ইউরেশিয়াকে পারস্য উপসাগর এবং আন্তর্জাতিক পানির সীমার সাথে সংযুক্ত করার জন্য সর্বোত্তম রুট, এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে কাজ করছে। এর ফলে আগের তুলনায় ইউরেশিয়ান দেশগুলোর সঙ্গে সংযোগ আরও সহজ হবে। ভাষণ দেওয়ার আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইউরেশিয়ার সাথে বাণিজ্য শীর্ষক আন্তর্জাতিক মেলার কিছু অংশ পরিদর্শন করেন এবং বেসরকারি খাতের কর্মীদের সাথে কথা বলেন। প্রেসিডেন্ট বলেন এ ধরনের প্রদর্শনের মাধ্যমে নানা ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয় এবং এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পথও সুগম হয়ে যায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আজ ছয় ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময়ে সপ্তম দফায় ওই ছয় ইসরায়েলি বন্দীকে আন্তর্জাতিক রেড ক্রসের হস্তান্তর করা হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজার দুটি স্থানে বন্দী বিনিময়ের আয়োজন করে। প্রথমটি রাফায় এবং দ্বিতীয়টি মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে। ওই ছয় ইসরায়েলি বন্দির বিনিময়ে আজ 602 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হচ্ছে। হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল আজ যেসব বন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত 50 জন, দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্ত 60 জন এবং দখলদার বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া 47 জন বন্দী রয়েছে। এছাড়া 2023 সালের 7 অক্টোবরের পরে অপহৃত গাজা উপত্যকার 445 জন বন্দীকেও মুক্তি দেওয়া হবে। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ও বন্দি বিনিময় শুরু হয়। এরপর থেকে আজ নিয়ে 7 বার বন্দি বিনিময় হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে গড়ি মসি করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির মুখপাত্র আব্দুল লতিফ আল কানু শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা কার্যত এখনও শুরু হয়নি। আমরা সার্বিক চুক্তির ভিত্তিতে দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলেও নেতানিয়াহু এ বিষয়ে গড়িমসি করছেন। হামাসের এই মুখপাত্র বলেন, তার সংগঠন গাজা যুদ্ধবিরতির প্রতি ততক্ষণ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যতক্ষণ তেল আবিব তা মেনে চলবে। গাজা উপত্যকায় 3 পর্যায়ে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতি চুক্তির 42 দিনব্যাপী প্রথম পর্যায়ে কার্যকর হয় গত 19 জানুয়ারি। কথা ছিল 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু হবে, যাতে প্রথম পর্যায়ের 42 দিন সময় শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত করা যায়। কিন্তু 3 ফেব্রুয়ারির পর আরও 19 দিন অতিবাহিত হলেও কার্যত ওই আলোচনা এখনও শুরু হয়নি। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণে রাফার আল জেনা এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নারী শহীদ হয়েছেন। এ নিয়ে দখলদার ইসরায়েল আরও একবার হামাসের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করল। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে ইসরায়েলি সেনারা রাফা এলাকার বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালালে হানা আল গুসি শহীদ হন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি শুক্রবার এই খবর দিয়েছে। এর পাশাপাশি ইসরায়েলি সামরিক যানবাহনগুলো আল বুরেই শরণার্থী শিবিরের পূর্ব ও উত্তর পূর্ব দিকে এবং গাজা শহরের সুজাইয়া এলাকার পূর্বে মেশিনগান থেকে গুলি চালায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 15 মাস ধরে চলা গণহত্যার পর গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এই চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি সেনারা গুলি চালায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে 2.5 বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, 31 দফা ঘোষণা করেছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ, তাই ভেঙে পড়া রাষ্ট্রকে বিএনপির পক্ষেই সম্ভব। জনগণের ভোটে বিএনপির দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। এদিকে দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামের কারাবন্দী নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার। আজ লক্ষ্মীপুর জেলা আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের জনসভায় শফিকুর রহমান কথা বলেন। তিনি বলেন, তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামায়াতের আমির বলেন, আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। আমেরিকার গভর্নরদের মধ্যে কার্যনির্বাহী অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার অনুদান প্রসঙ্গ টেনে এনেছেন। সেই ভাষণে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে উল্লেখ করেছেন। ভারতের নির্বাচনে 182 কোটি টাকা বা 2 কোটি 10 লক্ষ ডলার অনুদান দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতের ভোটারদের বুথমুখী করতে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে 182 কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু ভারতের ভোটার উপস্থিতি বাড়ালে আমাদের কী লাভ হবে? আমিও চাই ভোটারদের নির্বাচনমুখী করতে, তবে সেটা আমার দেশের জন্যে। ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে বিভিন্ন দেশে USAID-র পক্ষ থেকে দেয়া আর্থিক অনুদান বন্ধ করে দেন। তারপর থেকেই এই অনুদান নিয়ে সাবেক জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, এই অনুদানকে ঘুষের প্রকল্প বলেও উল্লেখ করেছেন তিনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী পরিষদের প্রধান সাইয়েদ শফিউদ্দিনের দাফন ও শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবভ। আগামীকাল রোববার জানাজা অনুষ্ঠিত হবে। ইরানের সংসদ স্পিকারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে কয়েকজন সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তা থাকবেন। তারা আগামীকাল অনুষ্ঠান শুরুর আগেই লেবাননে পৌঁছাবেন। হিজবুল্লাহর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছে, বিশ্বের 79টি দেশের প্রতিনিধি দল হিজবুল্লাহ শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে। লেবাননের রাজধানী বৈরুতের কামিল শামুন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত 27 সেপ্টেম্বর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন। এরপর অক্টোবর মাসে শহীদ হন সংগঠনটির আরেক প্রভাবশালী নেতা সাইয়েদ শফিউদ্দিন। হাসান নাসরুল্লাহ শাহাদাতের পর তারই মহাসচিব হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে ট্রাম্প দেশটির চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ চার্লস কিউ ব্রাউনকে বরখাস্তের কথা জানান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমানবাহিনীর 3 তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট যে রাজনৈতিক মতাদর্শেরই হন না কেন, প্রশাসনের পরিবর্তনে জয়েন্ট চিফসের চেয়ারম্যান সাধারণত তার পদে বহাল থাকেন। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, তারা নিজেরা তাদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দিতে চান। জেনারেল ব্রাউনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এখনকার অবস্থান 2020 সালের পুরোপুরি বিপরীত। ওই সময় ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে মনোনীত করা হয়। কোন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি মোটেও জরুরি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি কেবল আলোচনাকে জটিল করে তোলেন। ট্রাম্প মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্টের এ সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য চুক্তির পথে প্রধান অন্তরায় ছিলেন জেলেনস্কি। ট্রাম্প বলেন, গত 3 বছর ধরে তিনি সকল বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি নিজেই জানতেন না তিনি কি করছেন। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাক্ষাৎ করেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় নিয়ে আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের ক্ষেত্রে প্রস্তুত করা ছিল ওই সাক্ষাতের উদ্দেশ্য। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সুসংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনিদের আলাক্সা তুফান অভিযান ঠেকাতে দখলদার ইসরায়েল ব্যর্থ হওয়ায় এর ব্যাপক কৌশলগত প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়।
বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়ার যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল, তা ফুটো হয়ে গেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের আলাক্সা তুফান অভিযানের মধ্য দিয়ে। নিরাপত্তা দেওয়ার কথা বলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে দখলকৃত ভূখণ্ডে জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্ট, তা আলাক্সা তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। ইহুদিদেরকে আকৃষ্ট করার সব ভুল ভাল অকেজো হয়ে পড়েছে। আল জাইতুনা স্টাডি সেন্টার আলাক্সা তুফান অভিযানে ইহুদিবাদীদের পরাজয়ের কৌশলগত দিকগুলো তুলে ধরেছে। ইসরায়েলের নিরাপত্তা বলয় নিশ্চিদ্র এমন ধারণা বা তত্ত্ব আলাক্সা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ করা হয়েছে। আলাক্সা তুফান সবার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে যে দখলদার ইসরায়েল কখনোই ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয়। ইহুদিবাদ ইসরায়েল নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করে। এই স্তম্ভটার নড়বড়ে অবস্থাটা এখন সুস্পষ্ট। নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের প্রতি ইহুদিদের আকর্ষণ অনেক কমে গেছে। শুধু তাই নয়, দখলদার ইসরায়েলে এখন যারা বসবাস করছে তারাও সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছে। আল জাইতুনা স্টাডি সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধের সামনে ইসরায়েলের ব্যর্থতার ফলে এ অঞ্চলে পশ্চিমা ও মার্কিন নীতি বাস্তবায়নে ইহুদিবাদী ইসরায়েলের উপর ওইসব দেশের আস্থা ও আশা নষ্ট হয়ে গেছে। একই কারণে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে এবং গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতার পর বিভিন্ন দেশের শাসক গোষ্ঠী এই প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। আলাক্সা তুফান অভিযান ইহুদিবাদী ইসরায়েলের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে বিদ্যমান সন্দেহ সুদৃঢ় করেছে। এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট সহ অনেক ইহুদিবাদী গাজা যুদ্ধকে ইসরায়েলের জন্য অস্তিত্বের যুদ্ধ বলে মনে করেন। অন্যদিকে ফিলিস্তিনিদের আলাক্সা তুফান অভিযানের সাফল্য আরব ও মুসলিম জাতিগুলোকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করার বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং গোটা বিশ্বে দখলদার ইসরায়েলের দুর্বল অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে। আল জাইতুনা স্টাডি সেন্টার বলছে, আলাক্সা তুফান অভিযান আবারও ফিলিস্তিন সহ গোটা আরব বিশ্ব এবং মুসলিম উম্মার মধ্যে আলাক্সা মসজিদ ও বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব পুনরুজ্জীবিত করেছে। এই অভিযান দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের বৈধতার ভিত্তি মজবুত করেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে এটিকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সবাই বুঝতে পেরেছে যে ইসরায়েলের সঙ্গে আপোষ নয়, বরং প্রতিরোধের মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনতে হবে। ইতিমধ্যে গাজার উপর চরম বর্বরতা ও গণহত্যা ইহুদিবাদী ইসরায়েলকে বিশ্বজুড়ে এক ঘৃণ্য এবং বিচ্ছিন্ন সরকারে পরিণত করেছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে, বিশেষ করে পশ্চিমা যুব সমাজের মধ্যেও ফিলিস্তিনের প্রতি সমর্থন বেড়েছে। ইহুদিবাদী ইসরায়েল হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দীদের ফিরিয়ে আনার লক্ষ্য স্থির করে 2023 সালের 17 অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা শুরু করে। তবে 15 মাসেরও বেশি সময় ধরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যামূলক হামলা চালানোর পরও একটি লক্ষ্য হাসিল করতে পারেনি দখলদার ইসরায়েল। তারা হাসপাতাল ও স্কুল সহ গাজা উপত্যকার সব অবকাঠামো প্রায় ধ্বংস করার পরও লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সাথে বন্দি বিনিময়ের মাধ্যমে গাজা থেকে তাদের বন্দীদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব, বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। 6 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস, দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি ঘোষণা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রাফায় ফিলিস্তিনি নারীকে হত্যা করল ইসরায়েল। বাংলাদেশে বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না বলে দাবি করলেন তারেক রহমান। নতুনভাবে দেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের, এবং আবারও ভারতকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো শ্রোতাবন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর, প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
গত আসরে আমরা অনলাইনে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে ফাঁদ পাতার অপকৌশল এবং সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এ বিষয়েই আরও কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
তরুণ বয়সীরা সাধারণত আয় রোজগারের বিষয়টি মাথায় রাখে, সুযোগ পেলে চাকরি করার চিন্তা তাদের মাথায় ঘুরপাক খায়। এই পরিস্থিতি কাজে লাগাতে সবসময় তৎপর রয়েছে একটি অনলাইন চক্র। তারা মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে যাচ্ছে। অনেক চাকরি প্রত্যাশী তরুণ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে। প্রথমে এই প্রতারক চক্র বিভিন্ন নামি দামি ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া সার্কুলার বা চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে এবং নিজেদের ব্যক্তিগত নম্বর দিয়ে চাকরির আবেদন করার টাকা দিতে বলে। এরপর নানা কৌশলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। নিজেদের অফিস হিসেবে ভুয়া ফ্ল্যাট বাসা বা জায়গার ঠিকানা ব্যবহার করে। ঠিকানা অনুযায়ী গেলে দেখা যায় সেখানে কোনো অফিস নেই, বা প্রথমে চাকরির আবেদন ফর্ম জমা দিতে গিয়ে অস্থায়ীভাবে সাজানো অফিস দেখতে পেলেও পরে পোস্টিংয়ের নাম করে টাকা হাতানোর পর ভিকটিম সেই অফিসে গিয়ে অভিযোগ করতে গেলে দেখা যায় অফিস সেখানে নেই। প্রতারক চক্র সবকিছু গুটিয়ে এবং সব কন্ট্যাক্ট নম্বর বন্ধ করে হাওয়া হয়ে গেছে। এ অবস্থায় প্রতারণার শিকার ব্যক্তি নির্বাক হয়ে যান।
মূলত এ ধরনের প্রতারণার বেশি শিকার হয় গ্রাম থেকে আসা সহজ সরল তরুণেরা। মধ্যবিত্ত ও দরিদ্র ঘরের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরাও এর শিকার হয়। এসব শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে শহরের বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়। দরিদ্র পরিবার তার পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাবে, একথা জেনেও শহরে এসে পড়াশোনা করার মতো চ্যালেঞ্জ হাতে নেয়। তারা মনে করে পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম জব বা টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালিয়ে নেবে, কিন্তু শহরে এসে দেখে সবকিছু উল্টো। এ অবস্থায় একদিকে পরিবার থেকে পড়াশোনা খরচ দিতে পারছে না, অপরদিকে নিজেও নিজের খরচের টাকা আয় করতে না পেরে এ ধরনের একজন শিক্ষার্থী হতাশার চরম পর্যায়ে চলে যায়। এ অবস্থায় একজন শিক্ষার্থী এসব প্রলোভন দেখানো চাকরিতে পা দিয়ে প্রতারণার শিকার হয়। তাই তরুণদেরকে এ বিষয়ে সতর্ক হতে হবে এবং বড়দের পক্ষ থেকেও সতর্ক করতে হবে, পরিবার থেকে এসব বিষয়ে অবগত করতে হবে, নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
অনলাইন বা অন্য কোথাও চাকরির সার্কুলার দেখলে সেটার সত্যতা যাচাই করে আবেদন করতে হবে। যদি কেউ প্রতারিত হন তাহলে বিলম্ব না করে আইনের সহায়তা নিতে হবে। বাংলাদেশের মতো দেশগুলোতে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি। ফেসবুক এমনকি ইনস্টাগ্রামে এ ধরনের নিয়োগের পোস্ট বেশি দেখা যায়। বেশিরভাগ পোস্ট হয়ে থাকে স্পন্সরকৃত, অর্থাৎ পোস্টদাতা ছাত্রছাত্রী এবং বেকারদের প্রোফাইলে পৌঁছানোর আশায় কিছু খরচাপাতিও করে প্রতারকরা। অভিজ্ঞতা ছাড়াই অবিশ্বাস্য বেতনের আশ্বাস থাকে এসব পোস্টে। বিজ্ঞাপনের লিঙ্কে থাকতে পারে প্রতারকদের ওয়েবসাইটের ঠিকানা, ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার ফিশিং পেজ অথবা সরাসরি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের ঠিকানা। চাকরি প্রত্যাশীদের প্রথমে অল্প কিছু টাকা জয়েনিং ফি হিসেবে বিনিয়োগ করতে বলা হয়, এখানেই তাদের লাভ।
অনলাইনে ঘরে বসেই লাখ টাকা আয় করুন শিরোনামের পোস্টগুলো অনেকটা একই পর্যায়ের। ফ্রিল্যান্সাররা আসলে কিভাবে কাজ করে সে বিষয়ে অজ্ঞতার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। সহজ কোর্স করে প্রতিদিন আয় করুন হাজার টাকা, এমনটাই বিজ্ঞাপনে লেখা থাকে। কোর্সের এবং কাজ করার জন্য জয়েনিং ফি হিসেবে প্রতারকরা টাকা পাঠাতে বলে। টাকা পাওয়ার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। লাখ টাকার স্মার্টফোন মাত্র কয়েক হাজারে, বাইক অর্ধেক মূল্যে, এমন চটকদার বিজ্ঞাপন ফেসবুক মার্কেট প্লেসে দেখা যায়। স্বনামধন্য ই কমার্স সেবার লোগো ও নাম নকল করেও ভুয়া বিজ্ঞাপনের নজির আছে। বিজ্ঞাপনের ফোন বা বাইকটি কিনতে চাইলে প্রতারক চক্র বলে অগ্রিম অর্থ পাঠাতে, সরাসরি দেখা করে লেনদেন করার জন্য ডেকে নিয়ে গিয়ে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে হর হামেশা। বাজি ধরে আয় কিংবা স্পিন করলেই ডলার জেতার সুযোগ ফেসবুক কিংবা ইউটিউবে অহরহ এমন বিজ্ঞাপন দেখা যায়। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার লেনদেন করে আয় করুন লক্ষাধিক টাকা এমন বিজ্ঞাপনও দেখা যায়।
কিছু বিজ্ঞাপনে দেখা যায় কোনো তরুণ ইনফ্লুয়েন্সার বলছেন, আমি এই সাইটে বিনিয়োগ করে অল্প সময়ে গাড়ি কিনে ফেলেছি, অথবা এই সাইটে বিনিয়োগ করে হয়েছি কোটিপতি। তার সঙ্গে থাকবে সাইটটিতে বিনিয়োগ করার লিঙ্ক। দেশের কোনো সুপারস্টার বা জনপ্রতিনিধির ডিপ ফেকও একই কাজে ব্যবহৃত হতে পারে। সরল বিশ্বাসে ফাঁদে পা দিয়ে অনেকেই হারিয়েছেন সর্বস্ব। হুমকি দিয়ে অর্থ আদায়ের মতো প্রতারণের কৌশল অপেক্ষাকৃত নতুন। শুরুতে প্রতারকরা ফেসবুকে আবেদনময়ী এবং সুন্দরী নারীর ছবিসহ ভুয়া আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট গ্রহণ করার পর প্রতারকরা চাইবে সেই ব্যক্তির হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নম্বর। প্রতারকরা নম্বর পেয়ে ভিডিও কল করবে, যা রিসিভ করলে অন্য প্রান্ত থেকে দেখানো হবে অসামাজিক কার্যকলাপের দৃশ্য। কলটি রেকর্ড করে এবং স্ক্রিনশট নিয়ে সেটি ভুক্তভোগীর পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারকরা টাকা দাবি করে। একবার টাকা পাঠানো শুরু করলে ভবিষ্যতেও তারা টাকা চাইতেই থাকে।
প্রথমে মনে রাখতে হবে, হুট করে বিনা কষ্টে টাকা আয় করা যায় না, তার জন্য প্রয়োজন দক্ষতা ও অধ্যবসায়। অনলাইন কেনাকাটায় কখনো অগ্রিম কোনো অর্থ প্রদান করবেন না। অর্থ পরিশোধের সময় সেটি যাতে পেমেন্ট হিসেবে পরিশোধিত হয় সেটাও খেয়াল রাখতে হবে। কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে কখনোই টাকা পাঠাবেন না। সরাসরি লেনদেন করার সময় নিরাপদ কোনো জনসমাগমের স্থান অবশ্যই বেছে নিতে হবে। ফেসবুকে বন্ধুত্বের আহ্বান এলে যাচাই বাছাই করে সাড়া দিন। নিজের একান্ত ব্যক্তিগত কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবেন না। কোনো লিংকে ক্লিক করার আগে নিশ্চিত হতে হবে সেটি নিরাপদ কিনা। কখনোই অপরিচিত কারো ভিডিও কল গ্রহণ করবেন না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার আশা রেখে বিদায় নিচ্ছি। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিকের আগামী পর্বে আমাদের সাথে যোগ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানি যোদ্ধাদের আধ্যাত্মিক উন্নতির কথা বর্ণনা করতে গিয়ে ইরানি কমান্ডার শহীদ বাবাই সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা একই আলোচনার ধারাবাহিকতায় অপর ইরানি কমান্ডার মোহাম্মদ বুরুজেরদিকে নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইরানি জনগণের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলছিলাম আমরা। ইরানের তরুণ ও যুব সমাজ সহ সর্বস্তরের জনগণের ধর্মীয় বিশ্বাস অত্যন্ত গভীর ছিল বলেই তারা স্বৈরাচারী শাহ সরকার উৎখাতের আন্দোলনে একজন আলেমকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মতো একজন আধ্যাত্মিক নেতার নেতৃত্বে ইরানি জনগণ এদেশের মাটি থেকে 2500 বছরের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত করেছিল। ইরানের অনেক রাজনৈতিক দল, বিশেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নপন্থী কমিউনিস্টরা বহু বছর ধরে মার্কিনপন্থী শাহ সরকারকে উৎখাতের আন্দোলন চালিয়ে আসছিল, কিন্তু এদেশের জনগণ ধর্মপ্রাণ মুসলমান হওয়ায় কমিউনিস্টরা জনগণের মধ্যে মোটেও গ্রহণযোগ্যতা পায়নি। অন্যান্য সেকুলার রাজনৈতিক দলের ডাকেও ইরানের জনগণ তেমন একটা সাড়া দেয়নি।
কিন্তু ইমাম খোমেনির ডাক দেয়া মাত্র জনগণ স্বৈরাচারী শাহ সরকারের উৎখাতকে নিজেদের ধর্মীয় কর্তব্য বলে মনে করতে থাকে। বিপ্লবের আগে প্রায় 200 ইমাম নির্বাসনে ছিলেন। তিনি বিদেশ থেকে তাঁর সহযোগীদের মাধ্যমে ইরানে বার্তা পাঠাতেন এবং তিনি যখনই বলতেন অমুক দিন সবাই রাজপথে নেমে আসুন, সেদিন রাজপথে তিল ধারণের জায়গা থাকত না। ইমাম খোমেনির নির্দেশ বাস্তবায়নের জন্য জনগণ নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত ছিল। এই একই ঘটনা প্রযোজ্য হয়েছে ইসলামী বিপ্লবের পর ইরাকের বিরুদ্ধে যুদ্ধেও। ইমামের আহ্বানে সাড়া দিয়ে যখন আপামর জনসাধারণ যুদ্ধের ময়দানে নেমে পড়েছে, তখন আর এই জাতিকে ঠেকিয়ে রাখার শক্তি ইরাকের স্বৈরশাসক সাদ্দামের হয়নি।
ইরানি জনগণ, বিশেষ করে এদেশের সেনাবাহিনী ও সেনা কমান্ডারদের ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে গিয়ে গত সপ্তাহে ইরানের তৎকালীন বিমান বাহিনীর উপপ্রধান শহীদ মেজর জেনারেল আব্বাস বাবাইয়ের জীবনী নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা এরকম আরেকজন শহীদ কমান্ডার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আজ যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মোহাম্মদ বুরুজেদ্দি, তবে জনগণের কাছে তিনি মাসিহ কুর্দিস্তান নামে বেশি পরিচিত ছিলেন। শহীদ বাবাই যেমন ভালো রেজাল্ট নিয়ে কলেজ পাশ করে বিমান বাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন, মোহাম্মদ বুরুজেদ্দির জীবনটা সেরকম ছিল না। মাত্র 6 বছর বয়সে বুরুজেদ্দির পিতা মারা যান বলে তিনি লেখাপড়া বেশি দূর চালাতে পারেননি। অভাবের সংসারে সেই শিশু বয়স থেকেই রোজগারের চিন্তা করতে হয়েছে তাকে।
তবে ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে মোহাম্মদ বুরুজেদ্দি ছিলেন আপুসীন। এ সম্পর্কে তার ভাই বলেন, সে যখন ক্লাস 6 পড়ত তখনই সে রোজা রেখে স্কুলে যেত। জোহরের আজান হলে অজু করে স্কুলের এক প্রান্তে গিয়ে নামাজ আদায় করে নিত। সে যদিও আমার চেয়ে 6 বছরের ছোট ছিল, কিন্তু তারপরও সবসময় আমাকে বলত, ভাইয়া তোমারও উচিত রোজা রাখা এবং সময় মতো নামাজটা পড়ে নেয়া। মোহাম্মদ বুরুজেদ্দি তরুণ বয়সেই শাহ বিরোধী আন্দোলনে নেমে পড়েছিলেন। কিছুদিন শাহ সরকারের কারাগারে বন্দী থাকেন তিনি। এরপর সরকার বিরোধী গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিতে 1970-এর দশকের মাঝামাঝি তিনি সিরিয়া ও লেবানন সফর করেন এবং সেখানে ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সঙ্গে থেকে গেরিলা যুদ্ধ রপ্ত করেন। ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইমাম খোমেনি নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে আসলে মোহাম্মদ বুরুজেদ্দি ইমামের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত হন।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রতিষ্ঠিত হওয়ার পর এই বাহিনীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার একটি বড় দায়িত্ব কাঁধে তুলে নেন বুরুজেদ্দি। বিদেশে সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী কমান্ডার হিসেবে তাকে IRGC-র প্রধান কমান্ডারের দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। ইসলামী বিপ্লবের পর ইরানের কুর্দিস্তান অঞ্চলে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মদদে বিদ্রোহ দেখা দেয়। ইমাম খোমেনি ওই বিদ্রোহ দমনে যে সেনাদল পাঠান তাতে বুরুজেদ্দি কমান্ডারের ভূমিকা পালন করেন। সেখানে তার নেতৃত্বে ইরাক সীমান্তের কাছে পিরান শাহর ও সারদাস্ত শহরের বিপ্লব বিরোধী বিদ্রোহীদের দমন করা হয়। বুরুজেদ্দি কুর্দিস্তানের জনগণকে ভালোবাসতেন বলেই সেখানকার সাধারণ জনগোষ্ঠীকে মুষ্টিমেয় বিপ্লব বিরোধী বিদ্রোহের হাত থেকে রক্ষা করার চেষ্টা চালান। তিনি বলতেন, কুর্দিস্তানে বিদ্রোহী দমনের অভিযান কখনোই বন্ধ করা উচিত হবে না।
মোহাম্মদ বুরুজেদ্দি কিভাবে মাসিহ কুর্দিস্তান খেতাব পেলেন সে সম্পর্কে ইরানের তৎকালীন ইসলামী দিক নির্দেশনা মন্ত্রী আলী জান্নাতি বলেন, যখন ইরানের সবাই ধরে নিয়েছিল যে কুর্দিস্তান এদেশ থেকে আলাদা হয়ে যাবে, তখন এই অঞ্চলকে ইরানের সঙ্গে একীভূত রাখতে নিরলস প্রচেষ্টা চালান মোহাম্মদ বুরুজেদ্দি। তার জীবন উৎসর্গকারী ভূমিকায় তাকে মাসিহ কুর্দিস্তান খেতাব এনে দেয়। মাসিহ হচ্ছে হযরত ঈসা আল ইসলামের অপর নাম। মোহাম্মদ বুরুজেদ্দি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং আম্বিয়াগণের মতো অত্যন্ত দয়াদ্র আচরণ করে মানুষের ভেতরটা পাল্টে দিতে পারতেন বলে তাকে মাসিহ কুর্দিস্তান নামে অভিহিত করা হয়। কুর্দিস্তানের বিদ্রোহীরা ওই অঞ্চলে দ্বিতীয় ইসরায়েল গঠন করার যে দৃষ্টতাপূর্ণ ঘোষণা দিয়েছিল, বুরুজেদ্দির নেতৃত্বে তা অঙ্কুরে শেষ করে দেয়া হয়।
Thank you.
বুরুজের কথা স্মরণ করতে গিয়ে ইরানের স্বনামধন্য কমান্ডার শহীদ মোহাম্মদ ইব্রাহিম হিম্মত বলেন, অনেক সময়ে আমাদের কমান্ডাররা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন এবং নতুন করে কাঁচে নামার উদ্যম হারিয়ে ফেলতেন, কিন্তু তারা যখন বুরুজের সঙ্গে কথা বলতেন তখনই আবার চাঙ্গা হয়ে উঠতেন এবং নতুন করে কাজে নামার অনুপ্রেরণা পেতেন। তিনি কোনো ভুল করলে অকপটে তা স্বীকার করে ক্ষমা চেয়ে নিতেন। মোহাম্মদ বুরুজের্দি 1983 সালের 22 মে ইরাক ইরান যুদ্ধ চলার সময় কুর্দিস্তানে এক অভিযান চালাতে গিয়ে ল্যান্ড মাইন বিস্ফোরণে শহীদ হন। শাহাদাতের সময় তিনি একটি গাড়িতে ছিলেন এবং তার সঙ্গে একই গাড়িতে থাকা অন্য কমান্ডাররাও শাহাদাত বরণ করেন।
যাই হোক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা ভবন নির্মাণ সামগ্রী ও সিরামিক শিল্পে ইরানের অগ্রগতি নিয়ে আলোচনা প্রসঙ্গে বাথরুম ও কিচেন ফিটিংস সম্পর্কেও কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরেও তারই ধারাবাহিকতায় আলোচনার সূচনা করব।
ইরানে বিল্ডিং স্যানিটারি ভাল্ভ শিল্পের ইতিহাস অর্ধ শতাব্দী পুরনো। সর্বপ্রথম যে কারখানাটি স্থাপিত হয়েছিল সেটিতে ব্রোঞ্জের ট্যাপ তৈরি করা হয়েছিল। 1963 সালের ঘটনা এটি। এখন 300 বেশি কোম্পানি বিল্ডিং স্যানিটারি ভাল্ভ তৈরি করছে। ইরানের এই জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো সম্প্রতি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ব্যাপক উন্নত মানের বিল্ডিং স্যানিটারি ভাল্ভ তৈরি করে যাচ্ছে। সেই সঙ্গে তারা নতুন নতুন পদ্ধতিতে নতুন ডিজাইন আবিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে। সেন্সর ট্যাপ এ ধরনেরই উন্নত মানের একটি সংযোজন। ইলেকট্রনিক স্মার্ট বিল্ডিং স্যানিটারি ভাল্ভও একই রকম উন্নত প্রযুক্তির একটি পণ্য, যা এখন ইরানে অহরহ উৎপাদিত হচ্ছে। বলা বাহুল্য, এই প্রযুক্তিটি ইরানের একান্তই নিজস্ব। যাই হোক, চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
বিদেশি ফিটিংসের তুলনায় ইরানি ফিটিংসের সুবিধাটা হলো ইরানের আবহাওয়ার সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ। ইরানে পানির স্বল্পতার কারণে সাশ্রয়ী ব্যবহারের বিষয়টি যেমন বিবেচনা করা হয়েছে, তেমনি উৎপাদন ব্যয় কমানোসহ উন্নত মানের পণ্য তৈরির প্রতিও খেয়াল রেখে গুণগত মান যথাযথ রাখার চেষ্টা করা হয়েছে। ইলেকট্রনিক স্মার্ট ফিটিংসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পানির ব্যবহার 70% পরিমাণ হ্রাস করা। সাধারণত ফিটিংসের তুলনায় ইলেকট্রিক স্মার্ট ফিটিংসের আরও সুবিধা হল অনেক উপরের ফ্ল্যাটেও পানির সরবরাহে কিংবা পানির প্রবাহে কোনো রকম স্বল্পতা দেখা না দেয়া। এই শ্রেণীর অন্তত 16 রকমের ফিটিংস এখন ইরানে উৎপাদন হচ্ছে। এগুলো ওয়াশরুম সহ রান্নাঘর, ল্যাবরেটরি, হাসপাতাল এবং অস্ত্রোপচারের কক্ষেও ব্যবহার করা হচ্ছে।
ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উন্নত মানের আরেকটি ফিটিংস হল পাইপযুক্ত পানির ট্যাপ তৈরি। পানি ঠান্ডা করার জন্য যেসব ডিসপেন্সার ব্যবহার করা হয় সেগুলোতেও এ ধরনের ফিটিংস ব্যবহার করা হয়। এ ধরনের ফিটিংসের সুবিধা হল স্বাস্থ্য সুরক্ষার জন্য এগুলো খুবই ভালো, দামেও কম, সরবরাহ ব্যবস্থা এবং স্থানান্তর করা সুবিধাজনক। বিশাল কোনো বালতি বা ময়লা রাখার কোনো বাক্স ব্যবহার করার প্রয়োজন পড়ে না। পানির প্রবাহ বাড়ানো কমানোর ব্যবস্থা আছে। এছাড়াও আরও বহু সুবিধা রয়েছে পাইপযুক্ত ফিটিংসের। ইরানে এখন বাণিজ্যিকভাবে এই পণ্যগুলো উৎপাদন হচ্ছে। শ্রোতাবন্ধুরা, এ নিয়ে আমরা আরও কথা বলবো একটু পরেই, খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন।
ভবনের ফিটিংস সামগ্রী এমন একটি শিল্পের অন্তর্ভুক্ত যার সঙ্গে জড়িত রয়েছে বহু পর্যায় এবং বহু যন্ত্রপাতি আর জনশক্তি। এই শিল্পে বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন খুব বেশি প্রয়োজন পড়ে না, সাধারণত শ্রমিকরাই এগুলো তৈরি করতে ফেলতে পারে। যেসব যন্ত্রপাতি বা মেশিনারির সামগ্রীর প্রয়োজন হয় এই শ্রেণীর ফিটিংস তৈরি করার জন্য, সেই সব যন্ত্র বা যন্ত্রাংশ ইরানের অভ্যন্তরেই তৈরি হয়। এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে অন্তত 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে। গরম পানির তাপমাত্রায় যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় সেদিকে খেয়াল রেখেই তৈরি করতে হয় এইসব সামগ্রী। সেই সঙ্গে কোনো রকমের বিষাক্ত বস্তু বা তরল যেন ব্যবহার করা না হয় যাতে পানির রং কিংবা স্বাদ পরিবর্তন হয়ে যায় এবং রোগাক্রান্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি খেয়াল রাখতে হয় এসব ফিটিংস নির্মাণের ক্ষেত্রে, তা হল স্ট্যান্ডার্ড রক্ষা করতে গিয়ে এমন কিছু করা না হয় যাতে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং তার বিস্তার লাভ করে। কারণ পানিবাহিত রোগ ব্যাধির একটা বড় কারণ হল এই ব্যাকটেরিয়া। মানব স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সবার আগে গুরুত্ব দিয়েই তৈরি করা হয় ফিটিংসগুলো। এদিক বিবেচনা করেই ফিটিংস তৈরি শিল্পে ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, তামা কিংবা অ্যালয় জাতীয় বিচিত্র ধাতু ব্যবহার করা হয়। ইরানের শিল্প কল কারখানাগুলোর জন্য একটা সুবিধার দিক হল তাদের উৎপাদিত শিল্প সামগ্রীর জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে দেশের বাইরে যেতে হয় না, সবই মোটামুটি ইরানেই পাওয়া যায়। কারণ ইরানে রয়েছে অসংখ্য খনিজ সম্পদ।
যে কোনো পণ্য, বিশেষ করে যে ফিটিংস নিয়ে আমরা কথা বলছি, এগুলো তৈরির বিভিন্ন পর্যায় অতিক্রম করার পর সর্বশেষ পালিশ করা হয় এবং নিকেল করার কাজ করা হয়। সর্বশেষ পর্যায়টি হল কোয়ালিটি কন্ট্রোল, মানে গুণগত মান নিশ্চিত করা। পলিশ এবং নিকেল করার মাধ্যমে দুটি কাজ হয়। একটি হলো ফিটিংস চমৎকার হয়, অপরটি হলো বিভিন্ন রঙের প্রলেপ দেওয়ার ফলে ফিটিংসের সৌন্দর্য হয়ে ওঠে আকর্ষণীয়। বাসার সৌন্দর্য বৃদ্ধিতে এগুলো রয়েছে ব্যাপক ভূমিকা। ইরানে যেসব ফিটিংস তৈরি হচ্ছে সেগুলো অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বাইরেও প্রচুর রপ্তানি করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কয়েক হাজার টন ফিটিংস দেশের বাইরে রপ্তানি করা হয়েছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তো বটেই, এমনকি মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা, সিরিয়া, লেবানন, জর্দান, আফগানিস্তান ও ইরাকেও ইরানের এসব পণ্য রপ্তানি হচ্ছে। ইরানের কোনো কোনো কোম্পানি তাদের সকল পণ্যই বাইরে বিক্রি করে এবং সেই লক্ষ্য সামনে রেখেই তারা তাদের পণ্য সামগ্রী উৎপাদন করে। বিশ্ববাজারে পণ্য রপ্তানির জন্য আন্তর্জাতিক মানের সকল লাইসেন্স সংগ্রহ করার পাশাপাশি গুণগত মান বজায় রেখেই এইসব ইরানি কোম্পানি তাদের পণ্য উৎপাদন করে আসছে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
Thank you.